জয় নিতাই, জয় গোল, জয় শ্রী রাধে। আমরা শ্রবণ করছিলাম সেই মাথুর ব্রাহ্মণ, তিনি গোপ কুমারের কৃপায় এই ব্রজ প্রেমের প্রেমিক হলেন, সক্ষরসের উপাসক হলেন। এই ব্রাহ্মণের কিন্তু এই ব্রজ প্রেমের কথা শ্রবণ করলেও তার মধ্যে সেই দিব্য ভাব সঞ্চারিত হয়নি। তখন গোপকুমার অর্থাৎ স্বরূপ ব্রাহ্মণকে স্পর্শ করলেন মস্তকে এবং সর্বাঙ্গে হস্ত বুলিয়ে দিলেন। তারপরে তার কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগরিত হল। তখন বন থেকে বনান্তরে হে কৃষ্ণ হে কৃষ্ণ তুমি আমায় দর্শন দাও, তুমি আমার একবারের জন্য হলেও দেখা দাও বিলাপ করতে লাগল। সাথে গুরু এবং শিষ্য উভয়ে তারা বন থেকে বনান্তরে হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ দর্শন দাও দর্শন দাও প্রেমের আবেগে বন থেকে বনান্তরে বিলাপ করতে করতে, কৃষ্ণ বিরহে রোদন করতে করতে তারা যত্রতত্র ভ্রমণ করতে লাগল। তো ভগবানকে পেতে হলে আরতির প্রয়োজন, প্রার্থনার প্রয়োজন। শুধু নাম করলে হবে না, নামের সঙ্গে প্রেমের প্রয়োজন আছে। প্রেম না থাকলে, ভাব না থাকলে সমস্ত কর্মই বৃথা হয়ে যায়। ভগবানের এক নাম মানে মুখ্য নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দনম। তিনি ভক্তের হৃদয়ের ভাবকে গ্রহণ করেন। ভগবানের ভক্তের ভাবই হচ্ছে মুখ্য, প্রার্থনা আরতি এটা হচ্ছে ভজনেরও উপরের জিনিস। তাই আরতি এবং প্রার্থনার প্রয়োজন। নাম করতে হবে ভাবের সঙ্গে প্রেমের সঙ্গে। নাম সংখ্যা পূরণ করতে হয় তাই জোর করে নাম করছি, তাহলে তেমন কোনো ফল লাভ হবে না। নাম ভাবের সঙ্গে এবং প্রেমের সঙ্গে করতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবানের কাছে আরতি করতে হবে, এটা ভজনেরও অনেক ঊর্ধ্বের। তাই গোপকুমার এবং মাথুর ব্রাহ্মণ বন থেকে বনান্তরে হে কৃষ্ণ দর্শন দাও বলে তারা রোদন করতে লাগল। কখনো কখনো তারা অজ্ঞান হয়ে যাচ্ছিল কৃষ্ণ দর্শন পাওয়ার আবেগে। তাহলে তাদের মধ্যে কেমন প্রেম ছিল? অকস্মাৎ অনেক দূর থেকে দেখল সমস্ত গাভীগণ, অনন্ত গাভী সকল তারা হাম্বা হাম্বা রবে তাদের দিকে এগিয়ে আসছে। অনন্ত গাভী, অনন্ত পশুদের মধ্যে থেকে প্রভু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গাভী মুখ্য, কিন্তু গাভীর সঙ্গে মহিষও থাকত, বনের সমস্ত হরিণাদি থাকত, নীলগায় থাকত, বনের আরও আরও পশু পক্ষীরা তারাও কৃষ্ণকে দর্শন করার জন্য, আনন্দ লাভ করার জন্য তারাও সেই সমস্ত গাভীদের সঙ্গে আশেপাশে মিলেমিশে তারাও বিচরণ করত। তাই এখানে পশু শব্দ প্রয়োগ করেছে। সেই সমস্ত গাভীদের মধ্য থেকে প্রকট হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়। গোপকুমার এবং তার শিষ্য সমতুল্য মাথুর ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তারা কয়েকবারই এইভাবে অজ্ঞান হয়ে গেল আনন্দে। যেমন রোদন করা হয়, কাঁদা হয়, সাধারণ লোকে কাঁদে কি জন্য? দুঃখে, কষ্টে অভিভূত হয়ে তারা কাঁদে। আর সাধুরা কাঁদে কি জন্য, ভক্তেরা কাঁদে কি জন্য? না, কৃষ্ণ বিরহে, ভক্ত বিরহে, সাধুগুরু বৈষ্ণবের বিরহে তারা রোদন করে। একটা মায়িক কান্না, আরেকটা প্রেমময় কান্না। আরেকটা কান্না হচ্ছে কি, যেটা হচ্ছে আনন্দে অশ্রু বিসর্জন করে। গুরু শিষ্য উভয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন দূর থেকে প্রাপ্ত হয়ে তারা আনন্দ অশ্রু বিসর্জন করতে করতে কয়েকবার ভূমিতলে নিপতিত হলেন। ভগবান তিনি হেঁটে হেঁটে তাদের নিকটে আসছেন। অতি অদ্ভুত প্রভুর সেই অলৌকিক দৃশ্য, যা গোস্বামীপাদ বলছেন যে তার রূপের বর্ণনা, তার শরীরের অনন্ত মণি মাণিক্য বনমাল্লাদি দ্বারা নির্মিত যে সমস্ত মাল্লাদি ছিল, যা বর্ণনা করা যায় না। তিনি মদমর্ত হস্তির ন্যায়, পরাক্রমশালী সিংহের ন্যায় ধীরে 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 তাদের দুজনের নিকটে আসতে লাগলেন। ভগবানের ঊর্ধ্বপুণ্ড তিলক করা ছিল, তিল পুষ্প বিনিন্দিত সুমনোহর নাসিকা ছিল এবং নাকের অগ্রভাগে গজমুক্তা ছিল। গজমুক্তা কি জিনিস? আবার মুক্তা অনেক প্রকারের হয়, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে হাতির মস্তকে যদি সাতি নক্ষত্রে জল পড়ে তা মাথার ভেতরে মুক্তা তৈরি হয়ে যায়। সেই মুক্তা বিরল, তো সেই মুক্তা নাকে নলক রূপে দেওয়া রয়েছে, অল্প অল্প নড়ছে, অতি অদ্ভুত দৃশ্য। আর সমস্ত শরীর থেকে, শ্রীঅঙ্গ থেকে যেমন যেন মনে হচ্ছিল সমস্ত বনকে সুগন্ধে আমোদিত করে তিনি আসছিলেন। আর মস্তকে সাদা রঙের ঊর্ধ্বপুণ্ড তিলক ছিল। কেন সাদা রং? কেন বলছেন? যমুনার রজে তিলক করা, তাই যমুনার রজটা সাদা, তাই সাদা রঙের তিলক যমুনার রজকণা ধারণ করে তিনি আসছিলেন। ত্রিভঙ্গ ভঙ্গিমোঠামে কখনো একে বেঁকে চলছেন, কখনো সোজা চলছেন, কখনো কোনো সখার সঙ্গে উপহাস করছেন। এইভাবে তিনি ধীরে ধীরে এই ধরা দেবীকেও প্রসন্না করে, কেন ধরা মানে পৃথিবী দেবীর উপর দিয়ে সেই পরব্রহ্ম স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ তিনি পদাঘাত করে চলেছেন, এটা পৃথিবীর জন্মটাই যেন সার্থক হয়ে যাচ্ছিল। ধীরে 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 তিনি আসতে লাগল। আর অপরদিকে গুরু শিষ্যদ্বয় উভয়ে তারা সেই অতি অলৌকিক, অতি অদ্ভুত ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুরী দর্শন করে তারা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অতি দ্রুত গতিতে এসে তাদেরকে আলিঙ্গন দান করে প্রভু নিজেও অচৈতন্য হয়ে গেলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। তা ভগবান তিনিও ভক্তদের প্রতি কত কৃপালু, কত দয়ালু, যে তিনি তাদের দুজনকে আলিঙ্গন দান করে সেখানেই মূর্ছা প্রাপ্ত হয়েছে। ভক্ত ভগবানকে যতটা ভালোবাসেন, ভগবান তার থেকে অনেক অনেক বেশি মাত্রায় ভালোবাসেন ভক্তদের। একটু পরেই যখন শ্রীকৃষ্ণ নিজেকে সামলে নিলেন, তখন তাদের দুজনকে তুলে নিলেন, আলিঙ্গন দান করলেন, এবং সেই মাথুর ব্রাহ্মণকে সম্বোধন করছেন ভগবান শ্রীকৃষ্ণ। গোপকুমার তো নিত্য সঙ্গী, তাকে আর সম্বোধন কি করবেন? তাই বলছেন, হে মথুরা অনুগৃহীত, হে পরম সাধো, হে জনসারমন, আপনি প্রিয় বিপ্রবংশ সিন্ধু চন্দ্রমা তুল্য। অর্থাৎ সমস্ত ব্রাহ্মণ সমাজের মধ্যে আপনি চন্দ্রবৎ, আপনার সকল বিষয়ে কুশল তো, আপনি ভালো আছেন তো? ভগবান বলছেন, আমি আপনার প্রভাবে সপরিবারে কুশলে আছি। ভগবান কেমন কথা বলছে, যে আমি আপনার কৃপায় সপরিবারে সপরিকরে অনেক খুশি আছি, অনেক ভালো আছি। আমার বড়ই সৌভাগ্য যে আপনি আমাকে বারবার স্মরণ করেন। আজ বহুকাল পরে আমি আপনার দর্শন লাভ করে সৌভাগ্য লাভ করলাম এবং আপনার দর্শনে আমি ধন্য হলাম। হে ব্রাহ্মণ, আমি আপনার অধীন, আপনি এরপরও স্বচ্ছন্দে আমার এখানে বিরাজ করুন। ভগবান তিনি কত দয়ালু, কত কৃপালু, তিনি বলছেন, আমি তোমাকে দর্শন করতে পেরে আমি ধন্য হয়েছি, তোমার কৃপাতে আমি অনেক ভালো আছি। ভগবান তিনি কেমন দৈন্যমাখা কথা বলছেন, প্রভুর শ্রীমুখে এই প্রকার দৈন্যযুক্ত বাণী শ্রবণ করে, এই প্রকার অভাবনীয় কথা শ্রবণ করে ব্রাহ্মণ জনশর্মা তিনি নির্বাক হয়ে গেলেন, কি বলবেন? ভগবান তিনি বলছেন, আমি আপনার কৃপায় কুশলে আছি, আপনার দয়াতে আমি ভালো আছি। আজ আমি বহুকাল পথপানে চেয়ে রয়েছি, কবে তুমি এসে আমায় দর্শন দেবে? এখানে ব্রাহ্মণেরা কি উক্তি থাকতে পারে? তাই তিনি কোনো কথাই বলতে পারলেন না, এমনকি তিনি দেখতেও পাচ্ছেন না প্রভুর এই দৈন্যমাখা শব্দাবলী শ্রবণ করে অশ্রু বিসর্জন করছেন বলে কিছুই আর শুনতেও পাচ্ছেন না, দেখতেও পাচ্ছেন না, বলতেও পাচ্ছেন না, কারণ কণ্ঠ গদগদ হয়ে গিয়েছে, বাষ্প সংরুদ্ধ হয়ে গিয়েছে, নয়নযুগল অশ্রুধারায় পরিপূর্ণ হয়েছে। তিনি শ্রীকৃষ্ণের চরণে কেবল গিয়ে মস্তক লাগিয়ে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে থাকলেন। তখন সেই শ্রীকৃষ্ণ বদান্য চূড়ামণি প্রভু নিজ অপেক্ষা অধিক দেহবস্তু কি দেবেন? এই ভক্ত তিনি তো আমাকে যথাসর্বস্ব দান করে দিয়েছেন, সুতরাং একে উপরে রেখে এ তো আমাকে যথাসর্বস্ব দান করেছে, আমাকে আত্মা পর্যন্ত দান করে দিয়েছে, সুতরাং একে আমি কি দেব? আমার তো অদেয় কিছু নেই, কিন্তু একে আমি কি দেব? যে সমস্ত ভক্তেরা ভগবানকে আত্মসমর্পণ করেন, ভগবান তাদের কাছে ঋণী হয়ে যান। আত্মসমর্পিত ভক্তদের কাছে ভগবান ঋণগ্রস্ত হয়ে যান, ঋণী হয়ে যান। তাই তিনি কি দেবেন ভাবছেন, বলছেন একে দেওয়ার মতো কিছু আমার নেই। সর্বসামর্থ্যবান ভগবান তিনি বলছেন আমার এই ভক্তকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। তাই তিনি কি করলেন, সাথে সাথে নিজের গলার থেকে দিব্য মহামূল্যবান সেই সমস্ত মালা খুলে মাথুর ব্রাহ্মণকে তিনি পরিয়ে দিচ্ছেন, এবং তিনি নিজে হাতে সুন্দরভাবে শৃঙ্গার করে নিজের অঙ্গের সমস্ত মাল্লাদি দিয়ে তাকে সখা তৈরি করে দিলেন। তা সেই এত কৃপালু এমন দয়ালু ভগবানকে ছেড়ে যারা সংসারে মেতে থাকে তাদের তো দুর্ভাগ্যের কোনো সীমা থাকে না। ইহজগতে ভালোবাসার বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তাকে ভালোবাসলে তাকে সেবা করলে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকের সেবা হয়ে যায়। আমরা মহাভারতের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে আমরা সপ্ত ঋণে ঋণী, এই ঋণ শোধ করতেই হবে। শ্রীমদ্ ভাগবত বলছেন হ্যাঁ ঋণ অনেক প্রকার আছে, কিন্তু তিনটি ঋণ মুখ্য, এই ঋণ কখনো পরিশোধ হয় না, পরিশোধ হয় না। কি কি? দেব ঋণ, ঋষি ঋণ আর পিতৃ ঋণ। পিতামাতার থেকে আমরা কি পেয়েছি না আমরা ইহজগতে এসেছি, ইহজগৎ দেখতে পাচ্ছি, তাহলে পিতামাতার কাছে আমরা ঋণী। ঋষি ঋণ কি না, আমরা কোনটা ভালো কোনটা মন্দ এটা কোথার থেকে জানতে পারি, শ্রীমদ্ ভাগবত বা অন্যান্য শাস্ত্রাদি থেকে? তাহলে আমরা ঋষিদের কাছেও ঋণ, ঋণী হয়ে আছি। দেব ঋণ, দেবতাদের কাছেও আমরা ঋণী। কেন? দেবতাদের কাছে আমরা ঋণী এজন্য, যেমন মনে করুন সূর্য নারায়ণ, তিনি দিনের বেলা ২৪ ঘন্টা দিনের বেলা সম্পূর্ণ দিবা তিনি আলো প্রদান করছে, তাপ প্রদান করছে, সেখানে তো আমরা কোনো বিল ভরতে যাচ্ছি না, কোনো ট্যাক্স দিতে যাচ্ছি। তাহলে সেই সূর্যনারায়ণ ভগবানের কাছে আমরা ঋণী। রাত্রে দেখবেন চন্দ্র তিনি সুশীতল স্নিগ্ধ আলো প্রদান করছে, তার কাছেও আমরা ঋণী। পবনদেব তিনি অনবরত পবন প্রবাহিত করছে, এক সেকেন্ডের জন্য যদি তিনি বন্ধ করে দেন তাহলে জনজীব আর কেউ জীবিত থাকবে না, তৎক্ষণাৎ মারা যাবে, তার কাছেও ঋণ। তা এই সমস্ত ঋণ পরিশোধ করতে হয়, ঋণ অনেক প্রকার, তার মধ্যে শ্রীমদ্ ভাগবত আদি বলছেন যে তিনটি ঋণ তো একবারে মুখ্য, পিতৃমাতৃ ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ। আমরা যদি ভজন সাধন যা করছি তাদেরকে ভাগ দিতে হবে। তা ভগবান বলছেন যারা সমস্ত কিছু ছেড়ে যারা আমার শরণাপন্ন হয়, আমার উপাসনা করে, তাদের সব ঋণ থেকে আমি মুক্ত করে দিই, তাদের পিতৃমাতৃ ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, প্রভু সেগুলো মাফ করে দেন, কেবলমাত্র গোবিন্দ ভজন করলে পর। কিন্তু গোবিন্দ ভজন না করে অন্য কিছু করলাম তাহলে মাফ হবে না। তা এই ঋণত্রয় থেকে উদ্ধার হতে হলে যারা গোবিন্দ ভজন করবে গোবিন্দই তাদের পরিশোধ করে দেবেন। তো এখানে আত্মসমর্পণ, যারা প্রকৃত ভক্ত তারা দীক্ষার সময়তেই গোবিন্দকে আত্মসমর্পণ করে দেয়, তাদের সংসার ভালো মন্দ সুখ দুঃখ সব প্রভুর চরণে অর্পণ করে দেয়। যারা আত্মসমর্পণ করতে পেরেছেন ভগবান তাদেরকে নিজের আত্মার থেকেও অধিক অধিক প্রিয় বলে মনে করেন। নৈর্বাত্মা চ, আমার আত্মাকেও আমি এত ভালোবাসি না যত ভালোবাসি আমি আমার ভক্তদের। সেটা খুব কঠিন কাজ। লোকে সংসারে থেকে কত প্রকার দুঃখে জর্জরিত, স্বামী স্ত্রীর মধ্যে মহাভারত, নিজের শ্বশুর শাশুড়ির সাথে মহাভারত, পিতামাতার সঙ্গে মহাভারত মানে যুদ্ধ মারামারি কাটাকাটি ঝগড়া গণ্ডগোল, এত অশান্তি ভোগ করার থেকে যারা শ্রীকৃষ্ণে নিজেকে উৎসর্গ করতে পারে তাদের জীবনটাই ধন্য। শাস্ত্রে দুই প্রকার মৃত্যুকে শ্রেষ্ঠ বলা হয়েছে। শ্রীমৎ ভাগবত সাত্ত্বিক মহাপুরাণে বিত্রাসুরের চরিত্র থেকে জানা যায়, বিত্রাসুর যখন রণাঙ্গনে একা হয়ে গেলেন তার সঙ্গীরা পালিয়ে গেল। যখন পালিয়ে যাচ্ছে তখন মহাত্মা বিত্র শ্রী জীব গোস্বামীপাদ বিত্র অসুর বলেন, মহাত্মা বিত্র বলেছেন। তো সেই মহাত্মা বিত্র তিনি তো অসুর কুল থেকে উৎপন্ন হয়েছিলেন তাই বৃত্রাসুর বলেন, বিত্র অসুর। তা তিনি বলছেন, হে আমার সহপাঠীগণ তোমরা কেন পালিয়ে যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও। কিন্তু কাপুরুষ কার কথা শুনবে, কাপুরুষরা কারো কথাই শুনে না, তারা পালিয়ে যেতে লাগল। বিত্রাসুর বললেন, দেখো দুই প্রকার মৃত্যু শ্রেষ্ঠ। এই পৃথিবীতে অনেক প্রকারের মৃত্যু, কারো দুর্ঘটনা হয়ে অকাল মৃত্যু হচ্ছে, কেউ সংসারের যাতনা সইতে না পেরে আত্মদাহ করছে আত্মহত্যা করছে, আরও কত কত প্রকারভাবে মৃত্যু হচ্ছে। বিত্রাসুর বলছেন, দুই প্রকার মৃত্যুকে শাস্ত্রের শ্রেষ্ঠ বলা হয়েছে। কেউ যদি বীর গতি প্রাপ্ত হয় দেশের জন্য দশের জন্য ধার্মিক ক্ষেত্রে ধর্মকে রক্ষা করার জন্য যদি কেউ আত্মবলিদান করে মৃত্যু হয় তাহলে সেই মৃত্যু শ্রেষ্ঠ এবং সে ভগবানকেই প্রাপ্ত হবে। আরেক প্রকার মৃত্যু সেটা আরও শ্রেষ্ঠ, যারা গোবিন্দ চরণে মনকে আত্মাকে সমর্পণ করে গোবিন্দের উপাসনা করেন গোবিন্দের সেবা করেন, করতে করতে যাদের মৃত্যু হয় তাদের জন্ম আরও আরও অনেক অনেক গুণে বেশি শ্রেষ্ঠ। তা দেখুন এখানে ভগবানকে ভালোবাসতে শিখতে হবে, তাহলে ভগবান আমাদেরকেও ভালোবাসবে, তার কাছে টেনে নেবেন। সেখানে গেলে না জন্ম আছে না মৃত্যু আছে না দুঃখ আছে না অন্য কোনো অঘটন আছে। প্রভুকে পেয়ে গেলে সেখানে চিরসুখ চিরশান্তি। সমস্ত বেদ বেদান্ত উপনিষদে বলছেন যে মানুষ কেউ দুঃখ চায় না, সবাই সুখ চায়। তো একমাত্র সুখ যদি পেতে হয় তাহলে গোবিন্দচরণ আশ্রয় করে গোবিন্দের উপাসনা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সেই জনশর্মা নামক ব্রাহ্মণকে তিনি নিজ হস্তে সখার বেশ ধারণ করিয়ে দিলেন। তারপরে ধীরে ধীরে সকলকে নিয়ে, জনশর্মাকে নিয়ে এবং স্বরূপ অর্থাৎ গোপকুমারকে নিয়ে, অন্যান্য অনন্ত সখাদের সাথে করে নিয়ে সখা মণ্ডলীর সাথে যমুনাতে গিয়ে স্নান করা আরম্ভ করল। স্নানকেলি তো অনেক সুন্দর, সেখানে কেলি মানে ক্রীড়া খেলা, জল কেলি জল খেলা। যমুনার জলে গিয়ে এক সখা আরেক সখার উপরে বা ভগবান শ্রীকৃষ্ণের দিকে সকলে জল সিঞ্চন করছে, খুব আনন্দ। এই প্রকার জল সিঞ্চন লীলা করতে করতে তাদের বহুক্ষণ ব্যতীত হল। কখনো কখনো ভগবান তিনি জলের নিচে ডুব দিয়ে অনেকক্ষণ থাকেন। সমস্ত সখারা তারা রোদন করতে থাকে, আরে কোথায় গেল আমাদের কানাই, কোথায় গেল আমাদের সেই প্রাণপ্রিয় সখা, মনে হয় এই যমুনাতে কুমির আছে সে বোধহয় ধরে নিয়ে গিয়েছে। তারা তখন সত্য সত্যই বিলাপ করতে থাকে, রোদন করতে থাকে। আর শ্রীকৃষ্ণ তো এমনিই ব্যাকা কৃষ্ণ, সকলকেই একটু সব রকম আনন্দ দিয়ে থাকে। সখাদের প্রাণ তো যায় যায়, তারা ভাবলো যমুনাতে বোধহয় কুমির বা অন্য হিংস্র জন্তু এসেছে, আমাদের কানাইকে ধরে নিয়ে চলে গেছে। এই যে চরণ পাহাড়ি বলা হয়, ভগবানের চরণ চিহ্ন আছে, এখানেও তো এই প্রকারই হয়েছিল। তখন যমুনা চলতো ওই দিক থেকেই, চরণ পাহাড়ির আশেপাশেই ছিল যমুনা। ভগবান শ্রীকৃষ্ণ একবার লুকোচুরি খেলছেন জলের নিচে, যেমন একজন থাকবে সে ডুব দিয়ে গিয়ে যাকে ধরবে তাকে আবার ডুব দিয়ে দিয়ে সকলকে স্পর্শ করতে হবে। ভগবানের পালা এলো, শ্রীরাম শ্রীকৃষ্ণকে স্পর্শ করলে পর এবার শ্রীকৃষ্ণ সকলকে যাকে স্পর্শ করবে সে তখন আবার ডুব দিয়ে অন্য আরেকজনকে স্পর্শ করবে। ভগবান শ্রীগোবিন্দ কানাই সে কী করলো, ডুব দিয়ে পালিয়ে গেল অন্যদিকে। 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা দেখে 2 ঘন্টা দেখে সমস্ত সখাগণ তারা তো মৃতপ্রায় হয়ে এলো, তাদের প্রাণ যায় যায়। তখন তারা সকলে তীরে উঠে রোদন করতে লাগছে আর সবাই বলছে আমরাও প্রাণ ছেড়ে দেব, দেখ দেখ আমাদের সখা সে আর জীবিত নেই, সে কোথাও চলে গিয়েছে। তারা যখন প্রাণ ত্যাগ করার বাসনা নিল, প্রাণ ত্যাগ করবে এই সিদ্ধান্ত গ্রহণ করল, তখন শ্রীকৃষ্ণ এই যে পাহাড়টা, তখন এমনিই পাহাড় ছিল, চরণ পাহাড়ই তো প্রভুর চরণের কারণেই হয়েছে, সেই পাহাড়ে দাঁড়িয়ে তিনি সখাদেরকে ইঙ্গিত করছেন আমি এখানে আছি। যখন বংশীধ্বনি করলেন, বংশীধ্বনিতে সমস্ত পাহাড় পর্বত কাষ্ঠ পর্যন্ত বিগলিত হতে থাকল। যমুনার জল উল্টো দিকে প্রবাহিত হতে লাগল। ভগবান শ্রীকৃষ্ণের সেই মধুর থেকে মধুরতম বংশীর রব শ্রবণ করে পাহাড় পর্যন্ত গলে যায়। কাষ্ঠ পর্যন্ত বিগলিত হয়, যমুনা বিপরীত দিকে গমন করে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বংশী বাজানো বন্ধ করলেন, সখারা হইচই করতে করতে পাহাড়ে উঠলেন, যেইমাত্র বংশী বাজানো বন্ধ হলো তখনই আবার যেমনভাবে গলে যাচ্ছিল পাহাড় ঠিক সেই রকমভাবে বন্ধ হয়ে গেল। এই চরণ পাহাড়িতে যদি খুঁজে দেখা যায় তাহলে আরও অনেক অনেক চিহ্ন সেখানে আছে। এইভাবে প্রভু লীলা করেন। ভগবান শ্রী রামচন্দ্রের চরণ স্পর্শে অহল্যা দেবী তিনি পাষাণ থেকে মুক্ত হয়ে পাথর বিশাল পাথর হয়েছিলেন তার স্বামীর অভিশাপ। তার চরণ স্পর্শ প্রাপ্ত হয়ে তিনি নিজ লোকে গমন করেছিলেন। তা ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে গোপকুমার জনশর্মা ব্রাহ্মণ সখা হয়েছে অন্যান্য সমস্ত সখাদের সঙ্গে জল ক্রীড়া করতে লাগবে, খুব আনন্দ। যমুনার জল অমৃতের তুল্য, স্বচ্ছ পানীয় তারা যমুনার জলে অবগাহন করছেন, আর কৌতুক ভরে না জানি কত রকম হাস্য লীলা দিও করছিলেন। জলবিহার করতে করতে ভগবান ইঙ্গিত করলেন, আরে ওঠো ওঠো, আমাদের ক্ষুধা পেয়েছে, খেতে হবে, মধ্যাহ্নকাল সমাগত। সমস্ত সখারা তারা উঠলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের পোশাক পরিবর্তন করে সমস্ত গাভী, অনন্ত গাভী তাদেরকে ইঙ্গিত করে বংশী বাজিয়ে বলে দিলেন, তোমরা এই জায়গাতে থাক। সুন্দর জায়গায় সমস্ত গাভীদের সুরক্ষিত করলেন। শ্রীকৃষ্ণ মধ্যদেশে বসলেন মাঝখানে, তা না হলে আবার গোলমাল। সমস্ত সখারা বলে, আরে কানাই তুই আমার দিকে দেখ, আরে কানাই তুই ওর দিকে কেন দেখছিস, আমার দিকে দেখ। এবারে কৃষ্ণ তো একজনই ব্যক্তি, তো একজনই, সকলের দিকে থাকবেন কি করে? তাই ভগবান যোগমায়ার দ্বারা কি করলেন, যেদিকেই থাকুক না কেন কৃষ্ণকে দেখে সকলে মনে করছে ওই তো কানাই আমার দিকে তাকিয়ে আছে, সকলে ভাবছে আমার দিকেই তাকিয়ে আছে। যোগমায়া বিস্তার, যোগমায়া তার সেই প্রকার ব্যবস্থা করে দিলেন। যত যত খাদ্য সামগ্রী মাঝে রাখা হলো কানাই সকলকে পরিবেশন করছে সুন্দরভাবে। শ্রীল সনাতন গোস্বামীপাদ বলছেন অনেক অনেক কিছু নিয়ে এসেছিল, পিঠা থেকে আরম্ভ করে অন্ন থেকে আরম্ভ করে যাবতীয় বিবিধ ব্যঞ্জন। আর এই বৃন্দাবন হচ্ছে চিরবসন্ত। আমরা এখন দেখছি খুব গরম খুব ঠান্ডা, কিন্তু যারা বড় বড় মহাজন তারা বৃন্দাবনকে চিরবসন্ত রূপেই দেখেন। তাই সনাতন গোস্বামীপাদ বলছেন চিরবসন্তকাল যেখানে সেখানে সমস্ত ঋতুর ফল সবসময়তেই পাওয়া যায়। সেই বনের থেকে সুন্দর সুন্দর ফল সখারা নিয়ে এলো, আম্র, তাল, বিল্ল, বদ্রি, আমলকি, নারকেল, পনস, দ্রাক্ষা, কদলক, নারঙ্গ, পিলু, করির, জাম, দাড়িম্ব আদি মানে একেবারে সুন্দর রসালো ফল সকল তারা নিয়ে এলো। তারা সকলে আনন্দ করে খাচ্ছে। কোনো কোনো সখা কোনো কোনো ফল খুব মিষ্টি হয়, আবার একই ফল কোনোটা টকও হয়, কোনোটা কসকস হয়। তা যে ফলটা অনেক সুমিষ্ট সেটা খেয়ে কানাইকে বলছে, আরে কানাই খা 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 কি সুন্দর দেখ। তা সেই পরব্রহ্ম সাক্ষাৎ ভগবান তিনি তার সখাদের এঁঠো পর্যন্ত খাচ্ছেন, হা করে তার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কৃষ্ণ হা করেছেন, কৃষ্ণ বলছেন আরে সত্যই তো, তোর এই ফলটা তো আগে আমাকে দিতে পারতিস, এত মিষ্টি। বলছেন আরে আগে জানবো কী করে এটা এত মিষ্টি হবে, একটু খেয়ে নিয়ে তারপরে গোবিন্দকে দিচ্ছে। তো ভক্তবৎসল ভগবান, তিনি ভক্তের কাছে নিজের ভগবত সত্তাকেও তিনি ভুলে যান। ত্রেতাযুগে ভগবান শ্রী রামচন্দ্র তিনি শবরীর উচ্ছিষ্ট কুল খেয়েছে। লক্ষণের তো গা হাত পা শিরশির করছিল যে এই বুড়ির দাঁত নেই, ভাঙা দাঁতে এই কুল কামড়ে কামড়ে রেখেছে, খাবে কি করে, প্রভু তো মনের হরি শেখাচ্ছে। লক্ষণকে বলছে নাও নাও খুব মিষ্টি। এর ভগবান শ্রী রাম বলেছেন লক্ষণ আর কি করবেন, একটা হাতে নিয়ে ভাবছে এই এঁটো দিকে যেটা কামড়িয়েছে এদিকে খাওয়া যাবে, বিপরীত দিকটা একটু খেতে হবে। তো এখানে দেখুন ভগবান তিনি কত দয়ালু, কত কৃপালু যে তিনি তার সখাদের উচ্ছিষ্ট পর্যন্ত গ্রহণ করছেন। এটা একটা অসামঞ্জস্য কথা। এ কেবল এই ব্রজ লোকে, এই ব্রজধামে এবং উপরিস্থিত গোলকধাম ব্যতিরেকে অন্য কোথাও এই প্রকার বৈষম্য লীলা কোথাও দেখা যাবে না। এটা ব্রজ এবং গোলকের বৈশিষ্ট্য। অন্যান্য জায়গায় তো ভগবানের সঙ্গে দেখা করাটাই তো ভক্তদের দুর্লভ। এই ব্রজবাসীরা একবার বৈকুণ্ঠে গেলেন, তারা সেখান থেকে ছুটে এসে কানাইয়ের হাত পা ধরে মিনতি করে বলছেন তোর ওই বৈকুণ্ঠ আমরা চাই না। আরে ওখানে দেখা করতে গেলেই তো 50 জনের সঙ্গে কৈফিয়াত দিতে দিতে দিন শেষ। এ কানাই তুই আমাদের চিরকাল এই ব্রজেই থাকিস এবং চিরকাল আমরা তোকে তোর সখা হিসাবে তোর কাঁধে চড়বো, তোর সঙ্গে কবাডি খেলবো, কিন্তু ওই বৈকুণ্ঠ ওখানে আমরা কেউ যেতে চাই না। ওই বৈকুণ্ঠে অনেক নিয়ম, আমরা গোয়ালা, আমাদের এত জ্ঞানগম্য নেই, তুই বাবা এখানেই থাকিস, আমাদের জন্য এটা বৈকুণ্ঠের থেকেও শ্রেষ্ঠ, কারণ আমরা যখন খুশি তখন তোর সাথে দেখা করতে পারি, যখন ইচ্ছা তখন তোর সাথে খেলাধুলা করতে পারি, ওই বৈকুণ্ঠে সম্ভব নয়। বিধিবিধান সংরচিতা ব্রহ্মাজি পর্যন্ত তিনি কৃষ্ণের এই সখাদের, এই গোয়ালাদের এঁটো খাওয়া দেখে বলছে না না ইনি কিসের ভগবান, আরে এ আবার ভগবান নাকি যার তার এঁটো খাচ্ছে। সমস্ত বেদ বেদান্ত শ্রুতি আদি তারা কত স্তব স্তুতি করছেন প্রভুর দর্শন পাওয়ার জন্য, প্রভুকে ভোগ লাগিয়ে কত অপেক্ষা করছেন, সেখানে প্রভুর দর্শন পাওয়া যায় না। আর এই নন্দের বেটা কৃষ্ণ সে ভগবান কি করে হবে, এ সম্ভব নয়। ব্রহ্মাজি পর্যন্ত মোহিত হলেন, মোহে পড়ে গিয়ে তিনি অপরাধও করলেন, সে প্রসঙ্গে আমরা যাব না। সনাতন গোস্বামী যেমন বলেছেন আমি সেই রকমই বলার চেষ্টা করছি। তাহলে অন্যের কি কথা, বিধি বিধান সংরচয়িতা ব্রহ্মাজি পর্যন্ত মোহিত হয়, তাহলে আমাদের মতন ব্যক্তিদের তো কোনো কথাই নেই। এইভাবে তিনি সমস্ত সকলের দেওয়া উচ্ছিষ্ট ফল তিনি খাচ্ছেন। আর কৃষ্ণ তো এমনি একটু বেঁকা, দেখুন না রাধারানীর দিব্য লাড্ডুদ্বয় নখ দিয়ে একটু তুলে নিয়ে মুখটা এমন করলো মনে হয় যেন একেবারে নিম পাতা বাটা দিয়েছে। এখানে হয়তো মধুমঙ্গল একটি সুন্দর ফল দিল, কানাই খা খা দেখ কত ভালো, আগে খেয়ে নিল, আরে একটা অখাদ্য, তোর হাতে কিছু খেলেই এইরকম একটা মানে বিশ্রী স্বাদ মনে হয়, তাও করছে। একে একে অনেক প্রকার হাস্য কৌতুক করতে করতে শ্রী গোবিন্দ তিনি মধ্যাহ্নকালীন ভোজন লীলা সুসম্পন্ন করলেন। তারপরে তাম্বুল সেবা, তাম্বুল সেবা করালেন প্রভুকে, বলদেব সাথে রয়েছে। তারপরে সমস্ত সখারা তারা বনে বিভিন্ন প্রকার সুগন্ধ দ্রব্য একত্রিত করে সেগুলোকে পাথরের টুকরো দিয়ে বাটা আরম্ভ করল। সেই সমস্ত দিব্য যে সুগন্ধযুক্ত বৃক্ষাদি সেগুলোকে কুটে পিষে থেতো করে তারা নিজেদের অঙ্গে ধারণ করতে লাগল, ন্যাচুরাল সেন্ট, অনেক সুগন্ধ দ্রব্য তারা সমস্ত সকলে অঙ্গে ধারণ করল। কত রকম শিলাও তাতে ঘষে দিয়েছিল, সুগন্ধের জন্য। এইভাবে প্রভু বনলীলা করতে লাগলেন, বন থেকে বনান্তরে ভ্রমণ করতে লাগলেন। সনাতন গোস্বামীপাদ বলছেন এই ভৌমব্রজে এই যে জনশর্মা নামক ব্রাহ্মণের সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন, এটা দুর্লভ। অপ্রকটকালীন প্রভুর লীলা 24 ঘন্টাই চলছে, কিন্তু সেটা সকলের দর্শন গোচর হয় না। কোনো কোনো ভাগ্যবান তাহা দেখিবারে পায়। যাদের সেই প্রকার ভজন আছে, সাধন আছে, তপ আছে, ভাব আছে, তারা এখনও দেখছেন কৃষ্ণলীলা। বলছেন এটা প্রভুর বিশেষ কৃপা না থাকলে এই অপ্রকটকালীন যে লীলা এটা সকলের দৃষ্টিগোচর হয় না। শ্রীমান মদন গোপালের একান্ত কৃপাপ্রাপ্ত জনেরই এই ভৌম ব্রজলীলার নয়নগোচর হয়ে থাকে। দেখেন না তা না, যাদের সেই প্রকার তীব্র উৎকণ্ঠা থাকে তারা অতি অবশ্যই দেখে। এই সমস্ত কথা পরীক্ষিত মহারাজ শ্রীমৎ ভাগবতের সার কথাগুলি শ্রবণ করাচ্ছেন মাতা উত্তরাকে। পরীক্ষিত মহারাজ বলছেন, হে মাতো, মা, এই ভৌমব্রজের মহিমা উপরিস্থিত গোলকের থেকেও কোনো অংশে কমই নয়, বরঞ্চ মহিমায় আরও অনেক বেশি। হে মাতো, কেবলমাত্র মহাজনদের মহাত্মাদের চরণ রজ যত্নপূর্বক সংগ্রহ করলেই এই বৃন্দাবনের লীলা বৈচিত্র্য আদি হৃদয়ে কিছু উদ্ভাসিত হয়, কিছু জাগরিত হয়। হে মাতো, আমার এই মুমূর্ষু সময়ে, মৃত্যুর সময়ে এই শরীর আমি ত্যাগ করে ভগবত লোকে যাব, সুতরাং তুমি যে যে প্রশ্ন করেছিলে আমি তা গোপ কুমারের উপাখ্যান দ্বারা সম্পূর্ণভাবে তোমার প্রশ্নের নিরসন করেছি। তা মাতা উত্তরাদেবী, তিনি প্রশ্ন করেছিলেন কি? হে পুত্র, ইহ জগতে অনেক ভক্ত তো দেখা যায়, তা যারা সমস্ত কিছু ছেড়ে যারা গোবিন্দ ভজন করেন তাদের গতি, আবার যারা অসুরাদি আছে তারা ভগবানের সঙ্গে বৈরীভাব স্থাপনা করে তাদের যে গতি, বা অন্যান্য ভক্তেরা যারা বৈকুণ্ঠে যেতে চান তাদের যে গতি, এ তো আমার মনে হয় কিছু পার্থক্য আছে। বললেন, হ্যাঁ মা, তা তো পার্থক্য আছেই। তখন তিনি সমস্ত লোকের বর্ণনা করতে করতে অন্তিমে যারা কৃষ্ণভক্ত, কৃষ্ণভক্ত হলেই হবে না, তাদের আবার দ্বারকাতে দ্বারকা প্রাপ্ত হবেন। দ্বারকা অত সহজ নয়, এ তো বলতে সহজ কিন্তু প্রাপ্ত হওয়া খুব কঠিন। তাও সেই প্রকার ভক্তেরা তারা দ্বারকা, বৈকুণ্ঠ আদি প্রাপ্ত হয়। কিন্তু হে মাতো, যারা এই ব্রজপ্রেমের প্রেমিক তারা কেবলমাত্র শ্রী গোলকধাম এবং এই ব্রজধাম তারা প্রাপ্ত হয়। কেউ যদি সেই গোলকবাসীগণকে ধ্যানও করে, অর্থাৎ চিন্তাও করে, শ্রীল সনাতন গোস্বামীপদ বলছেন প্রেম সম্পদ নিষ্ঠ প্রাপ্ত সেও হয়ে যায়। কেউ যে এই লীলাগুলির কথা যদি কেউ চিন্তনও করেন তাহলে সে অতি অবশ্যই কোনো না কোনো জন্মে গোলক প্রাপ্ত হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। শ্রীল সনাতন গোস্বামীপাদ এখানে একটু ছোট্ট করে দেবরাজ ইন্দ্রের কথা তুলেছেন। বলছেন দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের চরণমূলে পতিত হয়ে তিনি এই ব্রজভূমির মহিমাকে ব্যক্ত করেছেন। সংক্ষেপে বলেছেন, আমিও সংক্ষেপেই বলব। দেবরাজ ইন্দ্র তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কুপিত হলেন তখন তিনি সম্বর্তক আদি প্রলয়কালীন মেঘসমূহকে ব্রজমণ্ডলে পাঠিয়ে ব্রজভূমিকে প্লাবিত করে দিতে বলেছিলেন, সমুদ্রের সাথে মিলিয়ে দিতে বলেছিলেন। কই তা তো করতে পারেন। আরে সেই প্রলয়কালীন যে সমস্ত মেঘ, সম্বর্তকাদি যে মেঘ, সেই মেঘ যদি বর্ষণ করা আরম্ভ করে তাহলে এক রাতের এক রাতও লাগবে না, পৃথিবী আর সমুদ্র সমতল করে ছেড়ে দেবে। দেবরাজ ইন্দ্র তিনি দেখলেন যে তার স্টকে যত জল ছিল সব শেষ, অথচ ব্রজে ব্রজরজ উড়ে বেড়াচ্ছে। দেবরাজ ইন্দ্র তখন নিজের দিব্য শক্তি প্রয়োগ করে দেখলেন, না এই ব্রজ এত সাধারণ নয়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রান্তে পড়ে বারবার মিনতি করতে লাগলেন, প্রভু আপনার লীলা কেউ বুঝতে পারবে না, আমি যে বর্ষা করেছি, যা ঝড় করেছি, যে সমস্ত ঝঞ্ঝাবাত আমার দ্বারা ব্রজে আমি সৃষ্টি করেছিলাম তা সব অযথা হয়ে গিয়েছে। সুতরাং হে প্রভু, আপনার স্বর্গাদি দিব্য লোকসমূহর থেকেও অনেক শক্তিসম্পন্ন এই ভৌমস্থিত এই পৃথিবীর উপরই এই বৃন্দাবন তাদের থেকে কোনো অংশে নুনো নয়, তিনি স্বীকার করলেন। কারণ দেবরাজ ইন্দ্র সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেও ব্রজভূমির একটি তৃণকেও সে হেলাতে পারে। তাহলে দেবরাজ ইন্দ্রই প্রতিপাদন করলেন, ব্রজভূমির এই মর্ত্যস্থিত সাধারণ অন্যান্য স্থানের ন্যায় নয়, বরঞ্চ উপরিস্থিত ভূস্বর্গাদি, ভূস্বর্গাদি বলতে গোলক পর্যন্ত যায়, তাদের থেকেও এই ভৌমস্থিত ব্রজ 84 ক্রোশ আরও অনেক উন্নত, এর কোনো বিনাশ হয় না। আর সত্যই দেখুন না, কত জায়গাতে ভূমিকম্পে কত ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু শ্রীধাম বৃন্দাবনে তা শোনা যায় না। স্কন্দ পুরাণেও শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি বলেছেন, মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, বহুবিধ স্বরূপে আমি ব্রহ্ম লোকাদিতে, অর্থাৎ উপরিস্থিত লোকসমূহতে আমি বিভিন্ন রূপে আছি এবং বিভিন্ন রূপে আমি বাস করলেও সনাতন গোলকে, অর্থাৎ এই যে শ্রীধাম ব্রজক্ষেত্র, শ্রীধাম ব্রজমণ্ডল, এখানে আমি নিত্যই অবস্থান করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রকটকালে, জীব গোস্বামীপাদের বর্ণনে যে প্রকটকালীন অবস্থায় তিনি মথুরা দ্বারকাদিতে যান, অপ্রকট লীলায় তিনি মথুরা দ্বারকাতেও যাবেন, ন পাদমে কম গচ্ছাম, তিনি এক পাও কোথাও যান, সর্বদাই এই ব্রজে আছে, কোনো কোনো ভাগ্যবান তা দেখতে পায়। তো এই রূপে তিনি বর্ণনা করছেন। এই কথা পরীক্ষিত এবং মাতা উত্তরাকে শ্রবণ করানোর পর পরীক্ষিত মহারাজের পুত্র জনমেজয় মহামুনি জৈমিনীর দ্বারা এই কথা আবার শ্রবণ করেছিলেন। তা জৈমিনী মুনিকে জনমেজয়, অর্থাৎ পরীক্ষিত মহারাজের পুত্র, তিনি বললেন, হে মহামুনি, আপনি এই সমস্ত অমৃতময়ী কথা এখন তো পরিসমাপ্তির দিকে, শেষ হয়ে যাবে, আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, সুতরাং আপনি আরও কিছু আমাকে বর্ণনা করে শ্রবণ করেন। তখন তিনি জৈমিনী মুনি পরীক্ষিত মহারাজের পুত্র জনমেজয় মহারাজকে তিনি প্রথমে ব্রহ্মসংহিতা শ্রবণ করিয়েছিলেন, তারপরে শ্রীমৎ ভাগবতের মধ্যে স্কন্দ পুরাণ আদির থেকে গোলক মাহাত্ম্য এবং গোলকবাসী গোপ গোপীগণের প্রেম ভক্তির মহামহিমাসূচক অনেক শ্লোকাবলী তিনি শ্রবণ করিয়েছিলেন। শ্রীল সনাতন গোস্বামী একেবারে শেষ শ্লোকে বলছেন, একেবারে অন্তিমে বলছেন, এই গ্রন্থের যখন বিরাম, যাকে সমাপ্ত বলা হয়েছে, ভালো শব্দে বিরাম বলা হয়, কারণ প্রভুর কথা সমাপ্ত হয় না, তাই বিরাম বলা হয়। তো সনাতন গোস্বামীপাদ বলছেন, এই গোলোক মহাত্মরূপ উপাখ্যান যদি যিনি ভক্তিপূর্বক শ্রবণ করেন, কীর্তন করেন, ধ্যান করেন, অনুচিন্তন করেন, তিনি অবশ্যই সেই পরমপদ প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নয়। আমি অর্থাৎ সনাতন গোস্বামীপাদ বলছেন, আমি এই নিরুপাধি কৃপাকুল গুরুশ্রেষ্ঠ গোপরাজ তনয়কে আমি প্রণাম করি। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাচ্ছেন শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ, যিনি স্বয়ং হৃদয়ে প্রেরণাপূর্বক ভক্তি করেই পরম উপকারী বন্ধুর ন্যায় ভক্তের প্রতি পরম সন্তোষযুক্ত তিনি হয়ে থাকেন, তা তিনি এই গ্রন্থে প্রতিপাদন করেছেন, দেখিয়েছেন যে ভগবান তিনি ভক্তের কাছে কেমন, ভক্তকে তিনি কত ভালোবাসেন, তা আমরা গোপকুমারের চরিত্র হতে ব্রাহ্মণ জনশর্মার প্রতি যে কৃপা, গুরুকৃপা সাধুকৃপা কত শক্তিশালী, তা আমরা শ্রবণ করলাম। তো এর পরবর্তী অংশ আমরা আগামী দিন অর্থাৎ প্রথম খণ্ডের যা কিছু বর্ণনা হয়েছে সেটা আমরা আগামী দিনে একটু বিস্তারিতভাবে, সংক্ষেপে, বিস্তারিত তো বলা যাবে না, সংক্ষেপে আমরা আগামী দিবসেও শ্রবণ করব। সুতরাং অর্ধকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয়, পরীক্ষিত মহারাজ কি জয়, মাতা উত্তরা দেবী কি জয়, ঋষি জৈমিনী কি জয়, মহারাজ জনমে জয় কি জয়, শ্রী বৃহৎ ভাগবতামৃত কি জয়, শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ কি জয়, শ্রী দামোদর ব্রত কি জয়, ব্রতকারী সমস্ত ভক্ত বৃন্দ কি জয়, আজকের আনন্দ কি জয়, জয় আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।